الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
দুদিন পূর্বে 23 মার্চের দিন ছিল। এই দিনটি জামাতে মুসিমাউদ দিবস হিসেবে সুপরিচিত। এই দিনে হযরত মসীহে মাউদ আলাইহিস সালাম প্রথম বয়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলার কৃপায় এই দিনের প্রেক্ষিতে জামাতে জলসারও আয়োজন করা হয়ে থাকে, যাতে হযরত মসীহে মাউদ আলাইহিসসালামের দাবি এবং যুগের নিরিখে তার আগমনের প্রয়োজনীয়তা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সম্পর্কে ভবিষ্যৎবাণী, তার সীরাতের বিভিন্ন দিক ইত্যাদি বর্ণনা করা হয়। যুগের প্রয়োজনীয়তার দিক থেকে নিজের আগমনের গুরুত্ব সম্পর্কে এক স্থানে তিনি এভাবে বলেন যে এই যুগে খোদা তাআলা অনেক কৃপা করেছেন আর নিজ ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে আত্মাভিমান প্রদর্শন করে এক ব্যক্তিকে, যে তোমাদের মাঝে কথা বলছে, প্রেরণ করেছেন যেন তিনি সেই আলোর দিকে মানুষকে আহ্বান করেন। যদি এই যুগে এমন ফিতনা ও ফাসাদ না হতো আর ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য যেরূপ চেষ্টা করা হচ্ছে তা না হতো, তাহলে মোটেই প্রয়োজন ছিল না কাউকে প্রেরণ করার। কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ যে সকল দিকে, ডানে এবং বামে, ইসলামকেই নিশ্চিহ্ন করার চেষ্টায় সকল জাতি লেগে আছে। ডানে বামে যেখানেই তাকাও এই কাজই হচ্ছে, বা এই চেষ্টাই হচ্ছে যে ইসলামকে কিভাবে শেষ করা যায়। তখনও এই অবস্থা ছিল যখন তিনি এই দাবি করেছেন, আর এখনও একই অবস্থা বিরাজমান। কিন্তু মুসলমান হিসেবে অভিহিতদের অধিকাংশই এই কথাটি বুঝে না। যা হোক, তিনি বলেন যে বারাহিনে আহমদিয়াতেও আমি উল্লেখ করেছি যে ইসলামের বিরুদ্ধে 6 কোটি বই পুস্তক প্রকাশ করা হয়েছে। অদ্ভুত কথা যে হিন্দুস্তানে মুসলমানদের সংখ্যাও 6 কোটি। যখন তিনি এই কথা বলছিলেন তখন মুসলমানদের সংখ্যা ছিল 6 কোটি। আর ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বই পুস্তকের সংখ্যাও তাই। যদি সেই সংখ্যা বৃদ্ধিকে, যা এখন পর্যন্ত সেসব বই পুস্তকের সংখ্যায় হয়েছে, পরিত্যাগও করা হয়, তবুও আমাদের বিরোধীরা এক একটি বই পুস্তক প্রত্যেক মুসলমানের হাতে দিয়ে দিয়েছে পাক ভারতের। যদি আল্লাহ তাআলার আত্মাভিমান চরম পর্যায়ে না হতো আর ইন্নাল্লাহুল হাফিজুন তার প্রতিশ্রুতি সত্য না হতো, তাহলে নিশ্চিত জেনে নাও যে ইসলাম আমাদের পৃথিবী থেকে হারিয়ে যেত এবং এর নাম চিহ্ন পর্যন্ত মুছে যেত। কিন্তু না, এমনটি হতে পারে না। খোদা তাআলার গোপন হাত তার সাহায্য করছে। তিনি তার দাবির পর এটি বলেন যে কিভাবে আল্লাহ তাআলার সাহায্য ও সহযোগিতা তার সাথে রয়েছে, কিভাবে আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বর্ণিত ভবিষ্যৎবাণী সমূহ তার সপক্ষে পূর্ণ হচ্ছে, কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সমূহ নিজ মসীহ এবং মাহদীর সপক্ষে পূর্ণ হচ্ছে। এই কথাগুলো, যেমনটি আমি বলেছি, বিভিন্ন জলসার আয়োজন করা হয়ে থাকে, জলসাতেও আপনারা শুনে থাকবেন, এমটিএতেও প্রোগ্রাম হয়ে থাকে, সেখানেও শুনে থাকবেন। আর এই বিষয়টি স্পষ্ট করা হয়ে থাকবে, অতএব শ্রবণকারীদের শোনা উচিত। এখন আমি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত কিছু কথা উপস্থাপন করব। এগুলো সেসব ঘটনা বা সেসব কথা যা হযরত মুসলিহ মাউদ দেখেছেন বা সরাসরি হজরত মসীহ মাউদ আলাইহিস সালাতুস্সালামের কাছ থেকে শুনেছেন, অথবা কতিপয় রওয়ায়েত বর্ণনাকারীরা তাকে শুনিয়েছেন যারা নিজেরা সেগুলো দেখেছে। এই বর্ণনাকারীদের মাঝে বাইরের লোকেরাও রয়েছে এবং আপন জনেরাও রয়েছে। যেখানে এসব ঘটনা হজরত মসীহ মাউদ আলাইহিস সালাতুস্সালামের সত্যতা বর্ণনা করে, সেখানে আমাদের নিজেদের সংশোধন এবং নিজেদের ইমানের দৃঢ়তার দিকেও দৃষ্টি আকর্ষণ করে। যদি এগুলো শুনে আমাদের নিজেদের সংশোধন এবং উন্নতির দিকে দৃষ্টি আকর্ষিত না হয়, তাহলে এগুলো শোনার কোনো লাভ নেই। তাই এই দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো আমাদের শোনা উচিত, আর এখনও শুনুন, যেন আমরা নিজেদের ইমানের ক্ষেত্রে দৃঢ়তা সৃষ্টি করতে পারি এবং এগুলোকে নিজেদের ইমানের দৃঢ়তার মাধ্যমে পরিণত করতে পারি। নবীদের বিরোধীদের সর্বদা এই রীতি হয়ে থাকে যে নবীদের সম্পর্কে তারা এটিই বলে যে তারা যে জ্ঞান এবং প্রজ্ঞার কথা বলে সেগুলো অন্য কেউ তাদের শিখিয়ে থাকে। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কেও কোরআন শরীফের ক্ষেত্রে এই আপত্তি করা হয় যে নাউজুবিল্লাহ তাকে কেউ শিখিয়ে দিত, অথচ এটি হলো সেই কিতাব যার কোনো উদাহরণ উপস্থাপন করা সম্ভব নয়, এটি আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। যা হোক, হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের প্রেক্ষিতে আমি বর্ণনা করছি যে যখন বারাহিনে আহমদিয়া তিনি রচনা করেন, আর শুরুতে তিনি এই কথা বলেন যে এত সংখ্যায় আমি এটি লিখব, কিন্তু এরপর প্রত্যাদিষ্ট হওয়ার যে মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, তখন তিনি বলেন যে এই বিষয়গুলো এখন খোদা তাআলা এই কাজ এখন আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিয়েছেন, আর তিনি প্রয়োজনের নিরিখে যেই বিষয়াদি আমাকে শিক্ষা দিবেন সেগুলো আমি বর্ণনা করতে থাকব। তখন বিরোধীরা এই আপত্তি করে যে তাকে কেউ লিখে দিত এসব বিষয় আর তিনি তা বর্ণনা করতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লিখেন, তিনি এক বক্তৃতায় বর্ণনা করেন, সেই যুগে একটি পত্রিকা ছিল জিম্মেদার এবং এহসান ছিল অপর একটি পত্রিকা। তিনি বলেন যে এই বিরোধী পত্রিকাগুলোতে এটি প্রচারিত হয় যে মৌলভী চেরাগদ্দিন হায়দরাবাদী নামের কেউ ছিল যিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতুস্সালামকে এসব বিষয়াদি লিখে পাঠাতেন যা তিনি বারাহিনে আহমদিয়ায় প্রকাশ করতেন, আর যতদিন তার পক্ষ থেকে এসব প্রবন্ধ বা বিষয়াদি আসতে থেকেছে তিনি এই বই রচনা করতে থেকেছেন। কিন্তু যখন তিনি প্রবন্ধ প্রেরণ বন্ধ করে দেন তখন তার বই বা পুস্তকও শেষ হয়ে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটি বোধগম্য নয় যে মৌলভী চেরাগ আলী সাহেবের কী হয়েছে। মানুষ বলে যে তিনি লিখে দিতেন, তার কী হয়েছে যে যেসব ভালো ভালো দিক তার মাথায় আসে সেগুলো লিখে তিনি মসীহ মওউদ আলাইহিস সালামকে প্রেরণ করে দেন, আর এখানে সেখানের সাধারণ সামান্য কথা নিজের কাছে রাখেন। মৌলভী চেরাগ আলী সাহেব যদি লেখক হয়েই থাকেন তাহলে বারাহিনে আহমদিয়ার বিপরীতে তার বই পুস্তক রেখে দেখুন, তার কিছু বই পুস্তক রয়েছে সেগুলো বারাহিনে আহমদিয়ার বিপরীতে রেখে দেখো যে এগুলোর মাঝে কোনো সামঞ্জস্য আছে কি, কোথায় বারাহিনে আহমদিয়া আর কোথায় তার লিখিত বই পুস্তক। তাহলে কি কারণ যে অন্যদেরকে তিনি এমন বিষয়াদি লিখে দিতে পারতেন যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, আর নিজের নামে যখন কোনো প্রবন্ধ প্রকাশ করতে চাইতেন তখন সেখানে সেই কথা দেখা যেত না। তো প্রথমত তার প্রয়োজনই কি ছিল যে তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে প্রবন্ধ লিখে লিখে পাঠাবেন, আর যদি পাঠিয়েই থাকেন তাহলে ভালো জিনিস নিজের কাছে রেখে দিতেন আর সামান্য জিনিস অন্যকে দিয়ে দিতেন। যেমনটি জক সম্পর্কে, জকও একজন কবি ছিলেন যার সম্পর্কে সবাই জানে যে তিনি জাফরকে নজম লিখে লিখে দিতেন, বাহাদুর শাহ জাফরকে, কিন্তু দিওয়ানে জক এবং দিওয়ানে জাফর আজকাল উভয়টি পাওয়া যায়। সেগুলো দেখে স্পষ্টভাবে বোঝা যায় যে জকের কালামে যে উন্নত মানের সাহিত্য রয়েছে তা জাফরের কালামে নেই। যা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যদি তিনি জাফরকে কোনো কিছু দিয়েও থাকেন তাহলে নিজের উদ্ধৃত অংশগুলো দিতেন, উন্নত মানের জিনিস দিতেন, অথচ বাদশাহ ছিলেন জাফর। মোট কথা, প্রত্যেক সামান্য জ্ঞান বুদ্ধি রাখে এমন ব্যক্তিও বুঝতে পারবে যে যদি মৌলভী চিরাগ আলী সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে প্রবন্ধ লিখে পাঠাতেনও তাহলে তার উচিত ছিল প্রজ্ঞার উন্নত দিকগুলো নিজের কাছে রাখতেন আর সামান্য জ্ঞানের কথাগুলো হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে লিখে পাঠাতেন। কিন্তু মৌলভী চিরাগ আলী সাহেবের বই পুস্তক রয়েছে আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বই পুস্তক রয়েছে, সেগুলোকে পরস্পর তুলনা করে দেখো, সেগুলোর মাঝে কোনো মিল নেই। তিনি অর্থাৎ মৌলভী চিরাগ আলী সাহেব নিজের বই পুস্তকে শুধু বাইবেলের উদ্ধৃতি একত্রিত করেছেন আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম পবিত্র কুরআনের সেসব তত্ত্বজ্ঞান বর্ণনা করেছেন যা 1300 বছরে কোনো মুসলমানের মাথায় আসেনি আর সেসব জ্ঞান এবং প্রজ্ঞার বিষয়াদির শত অংশের বরং হাজার অংশের এক অংশ তার বই পুস্তকে উপস্থিত নেই। অতঃপর মৌলভীরা এবং যারা হইচই করে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বিরুদ্ধে সেসব মৌলভী এবং বিরোধীদের হইচই এবং বিরোধিতার কথা উল্লেখ করতে গিয়ে তিনি এক স্থানে উল্লেখ করেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন দাবি করেছেন তখন তার অবস্থা এবং তার মান্যকারীদের অবস্থা বাহ্যত খুবই দুর্বল ছিল। হযরত মসীহ মওউদ বলেন যে আমার জন্ম হযরত মসীহ মওউদের দাবির পূর্বে হয়েছে, যদিও আমি প্রাথমিক যুগ দেখিনি কিন্তু প্রাথমিক যুগের নৈকট্যের যুগ দেখেছি, অর্থাৎ যখন আমি বুঝতে শিখেছি তখন সেই যুগও জামাতের খুবই দুর্বল যুগ ছিল। বিভিন্নভাবে মৌলভীরা মানুষকে উস্কানি দিত আর সকল সম্ভাব্য চেষ্টায় মানুষকে কষ্ট দিত, অর্থাৎ জামাতের সদস্যদেরকে, কিন্তু কোনো বাধা তারা সৃষ্টি করতে পারেনি। আল্লাহ তাআলার যে কাজ ছিল তা পূর্ণ হয়ে চলেছে। আর এই যে বিরোধিতা হতে থেকেছে এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের প্রতিক্রিয়া কেমন হতো, হযরত মসীহ মওউদ সে সম্পর্কে বলেন যে আমি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের কাছে বহুবার শুনেছি যে মানুষ গালি দিলেও কষ্ট হয় যে কেন তারা নিজেদের পরিণাম নষ্ট করছে এই গালি দিয়ে, আর যদি গালি না দেয় তবুও আমাদের কষ্ট হয় কেননা বিরোধিতা ছাড়া জামাত উন্নতি করে না, গালি দিলে জামাতের তবলিগ হয় এই বিরোধিতার কারণে। হযরত মসীহ মওউদ বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলতেন যে মানুষের গালি শুনেও আমাদের ভালো লাগে কেননা আপত্তি বা মানুষের মন্দ কথার পরোয়া করা উচিত নয়। অতঃপর পাঞ্জাবি ভাষার একটি প্রবাদ বাক্য বলেন তিনি যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলতেন যে উট আড়ান্দেই লদ্দে জানদে নে, অর্থাৎ উট যদিও চিৎকার করতে থাকে কিন্তু মালিক তার উপর হাত বুলিয়ে পুনরায় তার উপর আরও বোঝা চাপিয়ে দেয়। অনুরূপভাবে মানুষ যাই বলুক, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই নসিহত করেন যে তোমরা নম্রতা এবং ভালোবাসাপূর্ণ আচরণ করবে, আল্লাহ তাআলা কৃপা করবেন, এই লোকদের মধ্য থেকেই গ্রহণকারীরা বেরিয়ে আসবে। এই বিরোধিতার প্রেক্ষিতে এক স্থানে তিনি বলেন যে যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম দাবি করেন তখন তার মান্যকারীদের সংখ্যা ছিল গুটিকতক, কিন্তু এরপর যখন আথমের সাথে তার মোকাবিলা হয় তখন মানুষের জন্য এক পরীক্ষার যুগ আসে আর তারা মনে করে যে তার ভবিষ্যৎবাণী বাহ্যিক শব্দের নিরিখে পূর্ণ হয়নি। এরপর লেখরামের সাথে তার মোকাবিলা হয়েছে আর যদিও তার ভবিষ্যৎবাণী অত্যন্ত শান শৌকতের সাথে পূর্ণ হয়েছে কিন্তু হিন্দুদের মাঝে তার বিরুদ্ধে উদ্দীপনা সৃষ্টি হয় আর তারা তার কঠোর বিরোধিতা আরম্ভ করে দেয়। অনুরূপভাবে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেবের ফতোয়ার সময় আসলে জামাতের উপরে এক পরীক্ষা আসে, এরপর ডাক্তার আব্দুল হাকিমের ধর্মত্যাগের সময় আসলে তখনও জামাতের উপর এক পরীক্ষা আসে। মোট কথা, বিভিন্ন সময়ে এত প্রচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে যারা দেখেছে তারা ভেবে নিয়েছে যে এখন তারা নিশ্চিন্ন হয়ে যাবে, কিন্তু খোদা তাআলা সেই সমস্ত ফিতনা দূর করার উপকরণ সৃষ্টি করে দেন। আর সেসব ফিতনা জামাতকে ধ্বংস করার পরিবর্তে এর উন্নতি এবং সম্মানের কারণে পরিণত হয়, অনুরূপভাবে তা এখনও হচ্ছে। হযরত মুসলিম মাউদ বলেন যে তোমরা দেখে নাও, হযরত মুসলিম মাউদের যুগেও এরূপ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল যে কি কিভাবে জামাতের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ফাসাদ সৃষ্টি করা হয়েছে, আর মানুষ কিভাবে মনে করে নিয়েছে যে এখন আহমদিয়াত নিশ্চিন্ন হয়ে যাবে, কিন্তু প্রত্যেকবার নিশ্চিন্ন হওয়ার পরিবর্তে জামাত খোদা তাআলার কৃপায় পূর্বের চেয়ে আরো অধিক উন্নতি করেছে। তো এটি হলো জামাতের ইতিহাস, আর লিল্লাহি জামাতের ইতিহাস এরূপই হয়ে থাকে। এই রীতি মুখালিফাতের জারি থাকে আর এখনও তদ্রূপই রয়েছে, আর এসব বিরোধিতার মধ্য দিয়ে অতিক্রম করেই জামাত উন্নতি করতে থাকে, আর এখনও ইনশাআল্লাহ তাআলা উন্নতি করতে থাকবে এবং করছে। বিরোধীরাও তাদের পূর্ণ চেষ্টা করে, মুনাফেকরাও তাদের পূর্ণ চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা নিজের কাজ পূর্ণ করেই থাকেন। যা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তা ইনশাআল্লাহ তিনি পূর্ণ করবেন। বিরোধিতার প্রেক্ষিতে এক বক্তৃতায় তিনি এটিও বলেছেন যে এর একটি দিক হল মানুষের মাঝে বিরোধিতা হয়ে থাকে, আর বিরোধিতার কারণে আমাদের কথা শুনতে তারা প্রস্তুত হয় না, তাদের হৃদয়ে ক্রোধ জন্ম নেয়। এটি আমাদের জন্য অকল্যাণকর বা মন্দ, কিন্তু বিরোধিতার একটি দিক এটিও হয়ে থাকে যে যখন কোনো ব্যক্তি বিরোধিতার কোনো কথা শুনে তখন সে তদন্ত করে যে আচ্ছা তারা এতটাই ঘৃণ্য লোক, আমিও গিয়ে একটু দেখি, আর সে যখন যাচাই করে তখন আশ্চর্য হয় যে যেসব কথা তারা আমাকে বলেছিল সেগুলো তো সম্পূর্ণ ভিন্ন ছিল, অর্থাৎ বিরোধীরা যে কথা বলেছিল তা সম্পূর্ণ ভিন্ন ছিল, আর তারা যা বলছে অর্থাৎ আহমদিরা যা বলছে তা সম্পূর্ণ ভিন্ন, আর এরপর সে হেদায়েতকে গ্রহণ করে নয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার মনে আছে আমি স্বল্প বয়স্ক ছিলাম, হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম মসজিদে উপবিষ্ট ছিলেন, মজলিস বসা ছিল, এক ব্যক্তি রামপুর থেকে আসেন, তিনি লখনউ বা তার আশেপাশের কোনো অঞ্চলে এর অধিবাসী ছিলেন, কিন্তু রামপুরে বসবাস করতেন, খর্বকায় ছিলেন, হালকা পাতলা গড়নের, তিনি সাহিত্যিকও ছিলেন, কবিও ছিলেন, আর উর্দু বাগধারার অভিধান রচনার জন্য নবাব সাহেব রামপুর তাকে নিযুক্ত করে রেখেছিলেন। তিনি এসে মজলিসে বসেন এবং তিনি নিজের পরিচয় দেন যে আমি রামপুর থেকে এসেছি আর নবাব সাহেবের দরবারের সদস্য। হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম জিজ্ঞেস করেন যে আপনার এখানে আসার বাসনা কিভাবে জাগ্রত হলো, তিনি বলেন যে আমি বায়াত করতে এসেছি। হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম বলেন যে সেদিকে অর্থাৎ রামপুরের দিকে তো আমাদের জামাতের সদস্য খুব কম রয়েছে আর তবলিগও সেখানে খুব কম হয়ে থাকে, আপনাকে এদিকে আসার জন্য কে উদ্বুদ্ধ করেছে? হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই কথাগুলো আমার কানে এখনো বাজছে আর আমি এখন পর্যন্ত তা ভুলতে পারি না, অথচ আমার বয়স তখন ছিল 16 বছর। যে এর উত্তরে তিনি অবলীলায় বলে ওঠেন যে এখানে আসার জন্য আমাকে মৌলভী সানাউল্লাহ সাহেব উদ্বুদ্ধ করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নিজের স্বল্প বয়স্ক হওয়ার কারণে এই কথা বুঝতে পারিনি, কিন্তু হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম তার উত্তর শুনে হেসে ফেলেন। তিনি বলেন যে তা কীভাবে? তখন সেই ব্যক্তি বলেন যে মৌলভী সানাউল্লাহ সাহেবের বই পুস্তক নবাব সাহেবের দরবারে এসেছিল আর নবাব সাহেব তা পড়তেন এবং আমাকেও পড়তে বলতেন, তো আমি ভাবলাম যে তিনি যেসব উদ্ধৃতি লিখেছেন আমি মির্জা সাহেবের বই পুস্তকও বের করে দেখি যে সেসব উদ্ধৃতিতে কী লেখা আছে। আমি এটি ভেবেছিলাম যে এভাবে আমি আহমদিয়াতের বিরুদ্ধে বেশ ভালো উদ্ধৃতি পেয়ে যাব, কিন্তু আমি যখন সেসব উদ্ধৃতি বের করে পাঠ করা আরম্ভ করি তখন সেগুলোর বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন ছিল, এতে আমার আরও আগ্রহ বৃদ্ধি পায় আর আমি ভাবলাম যে এগুলোর পূর্বাপর আরও কিছু পৃষ্ঠা আমার পড়া উচিত, আর আমি যখন সেগুলো পাঠ করলাম তখন আমি বুঝতে পারলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং তার মর্যাদা এবং তার মাহাত্ম্য যা মির্জা সাহেব বর্ণনা করেছেন তা তাদের হৃদয়ে মোটেই উপস্থিত নেই। তিনি বলেন যে আমার ফার্সিরও শখ ছিল, ঘটনাক্রমে আমি দুরেসমিন ফার্সি পেয়ে যাই আর আমি সেটি পাঠ করি, আর সেটি যখন পাঠ করা আরম্ভ করি তখন এরপর আমার হৃদয় সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায় আর আমার হৃদয় বলে উঠে যে এখন আমি গিয়ে বয়াত করে নেব। তো মুখালিফাত বা বিরোধিতা যেখানে ফাসাদের কারণ হয়ে থাকে সেখানে এর উপকারও রয়েছে, তাই এই উভয় বিষয়টিকে দৃষ্টিপটে রেখে আমাদেরও নিজেদের তবলিগের জন্য পরিকল্পনা গ্রহণ করা উচিত। নবীর বিরোধিতা যদি না হয় তবুও তারা বিচলিত হয়ে ওঠেন, কেননা মুখালিফত বা বিরোধিতাই উন্নতির মাধ্যম, যেমনটি হজরত মুসলিম মাওয়াদ ইসলাম বলেছেন। এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে এক জায়গায় হজরত মুসলিম মাওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মিশরীয় রাজত্ব বা শাসন নিজ যুগে অত্যন্ত সুপ্রসিদ্ধ রাজত্ব ছিল, আর তার বাদশাহ নিজ শক্তি সামর্থ্যের উপর গর্ব করত, অর্থাৎ ফিরাউনের যুগের কথা বলা হচ্ছে। এমন বাদশার বিপরীতে হজরত মুসা আলাইহিসসালামের কোনো মূল্যই ছিল না, কিন্তু তা সত্ত্বেও যখন তিনি বাদশার কাছে যান তখন যদিও বাদশাহ তাকে হুমকি ধমকি দিয়েছে আর তাকে এবং তার জাতিকে নিশ্চিহ্ন করার বাসনা ব্যক্ত করেছে আর বলেছে যে তুমি যদি বিরত না হও তাহলে তোমাকেও ধ্বংস করে দেওয়া হবে এবং তোমার জাতিকেও, কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম বিরত হননি আর তিনি বলেন যে খোদা তাআলা আমাকে যে বাণী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তা আমি অবশ্যই পৌঁছাবো, পৃথিবীর কোনো শক্তি আমাকে তা থেকে বিরত রাখতে পারবে না। একই অবস্থা হজরত ঈসা আলাইহিসসালামের ছিল, একই অবস্থা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, আর অনুরূপ অবস্থায় আমরা হজরত মুসলিম মাওউদ বলেন যে আমরা হজরত মুসলিম মাওউদ আলাইহিসসালামের দেখেছি সমস্ত জাতি তার বিরোধী ছিল, সরকারও একদিক থেকে তার বিরোধী ছিল, যদিও শেষ যুগে এই অবস্থা থাকেনি, কিন্তু জাতিসমূহ অবশ্যই তার বিরোধী ছিল, সকল ধর্মের অনুসারীরা তার বিরোধী ছিল, মৌলভীরা তার বিরোধী ছিল, গদ্দিনশীনরা তার বিরোধী ছিল, জনগণ তার বিরোধী ছিল, আর ধনী এবং বিশিষ্ট ব্যক্তিরা তার শত্রু ছিল। মোট কথা, চতুর্দিক থেকে মুখালিফাত বা বিরোধিতার এক তুফান ছিল। মানুষ তাকে অনেক বুঝিয়েছে, কেউ বন্ধু হিসেবে বুঝিয়েছে যে আপনি আপনার দাবিসমূহ কিছুটা কম করে নিন, কেউ বলেছে যে আপনি অমুক অমুক কথা ছেড়ে দিলে সবাই আপনার জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কিন্তু তিনি তাদের কোনো কথার পরোয়া করেননি আর সর্বদা নিজের দাবি উপস্থাপন করতে থেকেছেন আর এর বিরোধিতা হতে থেকেছে। অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু এই সমস্ত অত্যাচার নিপীড়ন সত্ত্বেও আর এ সত্ত্বেও যে তার মোকাবেলা এমন এক জগতের সাথে ছিল যার মোকাবেলা করার বাহ্যিক উপায় উপকরণের দিক থেকে তার মোটেই সামর্থ্য ছিল না, তবুও তিনি মোকাবেলা চালিয়ে গেছেন। বরং আমার খুব ভালোভাবে স্মরণ আছে যে আমি বহুবার হযরত মুসা আলাইহিসসালামের কাছে শুনেছি যে নবীর উদাহরণ তদ্রূপ হয়ে থাকে, যেমনটি মানুষ বলে যে এক গ্রামে এক নিপীড়িত মহিলা ছিল, যখন সে বাইরে বের হতো তখন ছোট ছোট শিশুরা একত্রিত হয়ে তাকে উত্ত্যক্ত করত, তার সাথে হাসি ঠাট্টা করত, তাকে বিরক্ত করত, তাকে খোঁচাত আর তাকে বারবার উত্ত্যক্ত করত। সেও এর বিপরীতে তাদেরকে গালি দিত এবং বদদোয়া দিত। অবশেষে একদিন গ্রামবাসীরা পরস্পর পরামর্শ করে যে এই মহিলা হলো অত্যাচারিত আর আমাদের শিশুরা তাকে অযথাই বিরক্ত করে, অত্যাচারিত অবস্থায় সে তাদেরকে বদদোয়া দেয়, কোথাও এমন যেন না হয় যে তার বদদোয়ার প্রভাব পড়বে, তাই আমাদের উচিত আমাদের সন্তানদের বিরত রাখা, যেন তারা তাকে উত্ত্যক্ত না করে এবং সে বদদোয়া না দেয়। অতএব এই পরামর্শের পর তারা এই সিদ্ধান্ত নেয় যে আগামীকাল থেকে সমস্ত গ্রামবাসী তাদের সন্তানদের ঘরে বন্ধ রাখবে আর তাদেরকে বাইরে বের হতে দিবে না। অতএব পরবর্তী দিন সবাই নিজ সন্তানদের বলে দেয় যে আজ থেকে বাইরে বের হবে না, আর আরও সাবধানতা হিসেবে তারা বাইরের দরজায় শিকল লাগিয়ে দেয়। যখন দিনের বেলা হয় আর সেই পাগল মহিলা রীতি অনুযায়ী ঘর থেকে বের হয়, কিছুক্ষণ সে এদিক সেদিক অলিগলিতে ঘোরাঘুরি করে, কখনো এক গলিতে যায় কখনো ভিন্ন গলিতে, কিন্তু সে কোনো শিশুকে সেখানে দেখতে পায়নি। পূর্বেই অবস্থা ছিল যে কোনো শিশু তার আঁচল টানছে, কেউ তাকে চিমটি কাটছে, কেউ তাকে ধাক্কা দিচ্ছে, কেউ তার হাত ধরে টানছে আর কেউ তার সাথে হাসি ঠাট্টা করছে, কিন্তু আজ সে কোনো শিশুকে দেখতে পায়নি। দুপুর পর্যন্ত সে অপেক্ষা করে, কিন্তু যখন সে দেখে যে এখন পর্যন্ত কোনো শিশু ঘর থেকে বের হয়নি, তখন সে দোকানে দোকানে যায় আর প্রত্যেক দোকানে গিয়ে বলতো যে আজ তোমার ঘর কি ধসে পড়েছে, তোমার সন্তানরা কি মারা গেছে, কি হয়েছে যে তাদেরকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর যখন এইভাবে সে প্রত্যেক দোকানে গিয়ে এ কথা বলা আরম্ভ করে, তখন মানুষ বলে যে গালি তো এইভাবে শুনতে হচ্ছে আর বদদোয়া এখনো দিচ্ছে, আর তখনও দিত যখন শিশুরা তাকে উত্ত্যক্ত করত, তাই শিশুদেরকে ছেড়ে দাও, তাদেরকে বন্দি করে কোনো লাভ নেই। তো এখন হযরত মুসলিম মাউদ বলেন যে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম এই গল্প শুনিয়ে বলতেন যে নবীদের অবস্থাও তদ্রূপই হয়ে থাকে, যে জগৎবাসী তাদেরকে উত্তক্ত করে, বিরক্ত করে, তাদের উপর অত্যাচার নিপীড়ন করে, আর এত অত্যাচার করে যে তাদের জন্য জীবন কাটানো মুশকিল হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষের হৃদয়ে এই অনুভূতি সৃষ্টি হওয়া আরম্ভ হয় যে মানুষ অত্যাচার করছে, তাদের এমনটি করা উচিত নয়। এরপর তিনি বলেন যে আর তারাও অর্থাৎ নবীরাও জগৎবাসীকে ছেড়ে যেতে পারেন না, যখন জগৎবাসী তাদেরকে উত্তক্ত না করে তখন তারা স্বয়ং তাদেরকে ঝাঁকি দেয় এবং জাগ্রত করে এবং বাণী পৌঁছায় বা কোনো কথা বলে, তবলিগের দিকে অধিক মনোযোগ নিবদ্ধ করেন যেন জগৎবাসী তাদের দিকে দৃষ্টি দেয় এবং তাদের কথা শুনে। অতঃপর নবীদের মাঝে কঠোরতা সম্পর্কে বলা হয় যে নবীরা কেন কঠোরতা করে থাকেন, তো এ সম্পর্কে তিনি বর্ণনা করেছেন যে নবীদের কঠোরতা নিজেদের সত্তার জন্য হয় না, বরং আল্লাহ তাআলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়ে থাকে। কোনো কঠোরতা বা আত্মাভিমান প্রদর্শন করলে তা সেই উদ্দেশ্যে হয়ে থাকে, নিজেদের সত্তার ক্ষেত্রে তো সম্পূর্ণ বিনয় হয়ে থাকে তাদের মাঝে। এ সম্পর্কে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের একটি ঘটনা তিনি তুলে ধরেন যে একবার লাহোরের একটি গলিতে এক ব্যক্তি তাকে ধাক্কা দেয়, তিনি পড়ে যান, যার ফলে তার সঙ্গীরা উত্তেজিত হয়ে পড়ে আর তাকে মারতে উদ্যত হয়, কিন্তু তিনি বলেন যে সে নিজ উদ্দীপনায় এবং সততার পক্ষে এই কাজ করেছে। এই ব্যক্তি সে এটি মনে করেছে মৌলবীদের কথা শুনে যে মির্জা সাহেব মিথ্যাবাদী, তাই আমি প্রতিশোধ গ্রহণ করব, তো সে সততার পক্ষে এই কাজ করেছে তাই তাকে কিছু বলো না। অতএব নবীরা তাদের ব্যক্তিসত্তার কারণে কথা বলেন না, বরং খোদার সম্মান প্রতিষ্ঠার জন্য কথা বলেন, তাই এটি মনে করা উচিত নয় যে আল্লাহ তাআলার নবীরাও এরূপ করে থাকেন। অর্থাৎ যদি তারা কখনো কঠোরতা করেন, তাদের এবং সাধারণ জনগণের মাঝে অনেক পার্থক্য হয়ে থাকে, তারা খোদার খাতিরে করে থাকেন আর সাধারণ জনগণ নিজেদের খাতিরে করে থাকে। অতএব যদি কোনো ব্যক্তির মাঝে এই অনুধাবন সৃষ্টি হয়, এরপর তিনি নসিহত করছেন যে আমি আসলেই দুর্বল, তাহলে এমন ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে না, কেননা সে নিজের দুর্বলতার প্রতি দৃষ্টি রাখবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। মানুষ পথভ্রষ্ট তখনই হয় যখন সেই কথা মনে করে যে আমি সত্যের উপর রয়েছি, আর এরপর তার মাধ্যমে অহংকার প্রকাশ পায়। অতএব আমাদের নবীদের আদর্শের প্রতি দৃষ্টি রেখে সর্বদা বিনয়ের প্রকাশ করতে থাকা উচিত, আর এটি গুনাহ থেকে আত্মরক্ষারও উপায়। এ সম্পর্কে হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম এর আরও একটি উদ্ধৃতি রয়েছে। হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম হযরত মুয়াবিয়ার নামাজের ঘটনা বর্ণনা করতেন যে একবার ফজরের নামাজ তার কাজা হয়ে যায়, কিন্তু এই ভুলের ফলাফলে তিনি অধঃপতিত হননি, বরং উন্নতি করেছেন। শয়তান তার উপর আধিপত্য বিস্তার করতে পারেনি, বরং আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করেছেন তিনি। অতএব গুনার অনুতাপ যে করে সে গুনাহ থেকে রক্ষা পায়, আর যখন গুনাহ সম্পর্কে অনুভূতি থাকে না তখন মানুষ আরও বেশি পাপে ডুবে যায়। অতএব মুমিনের এহদিনা সিরাতাল মুস্তাকিমের শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া উচিত এবং বুঝে নেওয়া উচিত যে সে বিপদাবলী থেকে সুরক্ষিত হয়ে যায়নি। সে তখনই সুরক্ষিত হতে পারে যখন খোদার আওয়াজ স্বয়ং তাকে বলে দিবে। অতএব মানুষের নিজের আত্মার দুর্বলতা গণনা করা উচিত বা সেদিকে দৃষ্টি রাখা উচিত। এমন লোকের জন্য আধ্যাত্মিকতার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় যে এদিকে দৃষ্টি রাখে, যে এরূপ করে না তার জন্য আধ্যাত্মিকতার পথ সংকীর্ণ হয়ে যায়, আর এমন লোক তখন পথভ্রষ্ট হয়ে যায়। এক জায়গায় তিনি বলেন যে পরিশ্রম ছাড়া, ধর্মীয় পরিশ্রম বা জাগতিক পরিশ্রম ছাড়া কোনো মানুষ সম্মান লাভ করতে পারে না। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলতেন যে এই যুগে সমস্ত সম্মান খোদা তাআলা আমার সাথে সম্পৃক্ত করেছেন, এখন সম্মান লাভকারীরা হয় আমার মুরিদ বা অনুসারী হবে বা আমার বিরোধীরা হবে। অর্থাৎ সম্মান লাভকারী লোকদের প্রতি তাকাও হয় তারাই সম্মান লাভ করবে যারা মুসলিম আদালামের মান্যকারী, বা তারা যারা তার বিরোধী। ধর্মীয় দিক থেকে যারা নিজেদেরকে অনেক বড় মনে করে। অতএব তিনি বলতেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলতেন যে মৌলভী সানাউল্লাহ সাহেবের প্রতি দেখো, তিনি বড় কোনো মৌলভী নন, তার মতো হাজার হাজার মৌলভী পাঞ্জাব এবং হিন্দুস্তানে রয়েছে। তিনি যদি কোনো বিশেষ সম্মান পেয়ে থাকেন তাহলে তা আমার বিরোধিতার কারণেই। তারা এই কথা স্বীকার করুক বা না করুক, কিন্তু বাস্তবতা এটি যে আজ আমার বিরোধিতাই সম্মান বা আমার অনুবর্তিতায়। মোট কথা, মূল কেন্দ্রীয় সত্তা আমারই, আর বিরোধীরাও যদি কোনো সম্মান লাভ করে থাকে তাহলে তা আমার কারণেই লাভ করে। অতএব একই বিষয় আমরা আজও দেখি যে মৌলবীদের আয়ুপার্জন বা তাদের সম্মান যদি বজায় থাকে তাহলে তা আহমদিয়াতের বিরোধিতার কারণেই। আর এখন রাজনীতিবিদরাও কোনো কোনো দেশে, বিশেষত পাকিস্তানে, আহমদিয়াতের বিরোধিতার মাধ্যমে নিজেদের রাজনীতিকে উন্নত করার চেষ্টা করে যেন তাদের চেয়ার সুরক্ষিত থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হয়েছে সেগুলোর উল্লেখ করতে গিয়ে তিনি বর্ণনা করেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বিরুদ্ধেও মানুষ ষড়যন্ত্র করেছে, হত্যার মামলা দায়ের করেছে, কিন্তু আল্লাহ তাআলা সর্বদা বিরোধীদেরকে তাদের উদ্দেশ্যে ব্যর্থ এবং বিফল করেছেন। এমনই এক হত্যা চেষ্টার মামলায় মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেওয়ার জন্য আসে, আর এই আশা নিয়ে আসে যে মির্জা সাহেবের হাতে যদি হাতকড়ি নাও থাকে তবুও আদালতে অপমানিত লাঞ্ছিত অবস্থায় দাঁড়ানো থাকবেন। কিন্তু তৎসত্ত্বেও যে সেই ইংরেজ ডেপুটি কমিশনার যার আদালতে এই মামলা উপস্থাপিত হয়েছিল, আর সে আমাদের জামাতের বিরোধীও ছিল, আর সে জেলায় নিযুক্ত হতে এই কথা বলেছিল যে এই ব্যক্তি অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যে আমাদের রসুল মসীর অপমান করে এবং বলে যে তিনি মারা গেছেন, এখন পর্যন্ত সে কিভাবে রক্ষা পেয়ে আছে, তাকে কেন শাস্তি দেয়া হয়নি, আমি অবশ্যই তাকে এখন শাস্তি দিব। কিন্তু যখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার সামনে আসেন তখন আল্লাহ তাআলা এমন হস্তক্ষেপ করেন যে তার চেহারা দেখতেই তার সমস্ত ঘৃণা দূর হয়ে যায়, আর সে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করে দেয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তাতে বসে পড়েন। মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব, যিনি এসেছিলেন এই উদ্দেশ্যে যেন তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে অপমানিত লাঞ্ছিত অবস্থায় দেখতে পান, তিনি যখন দেখেন যে তিনি আলাইহিস সালাম চেয়ারে বসে আছেন তখন সহ্য করতে না পেরে তিনি ক্যাপ্টেন ডগলাস ডেপুটি কমিশনারের কাছে দাবি করেন যেন আমাকেও চেয়ার দেয়া হয়। তিনি মনে করেছিলেন, মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব মনে করেছিলেন যে অপরাধীদের যদি চেয়ার দেয়া হয় তাহলে সাক্ষীকেও চেয়ার অবশ্যই দেয়া হবে। কিন্তু ক্যাপ্টেন ডগলাস যখন এই কথা শুনেন তখন তিনি ক্রোধান্বিত হন এবং তিনি ক্রোধের স্বরে বলেন যে তোমাকে চেয়ার দেয়া হবে না। মৌলভী মোহাম্মদ হোসেন সাহেব বলেন যে আমার পিতা লাট সাহেবের দরবারে চেয়ার লাভ করতেন, আমাকেও চেয়ার দেয়া হোক, আমি আহলে হাদিসের একজন অ্যাডভোকেট আর আমার চেয়ার পাওয়ার অধিকার রয়েছে। তখন ক্যাপ্টেন ডগলাস সাহেব বলেন যে বকবক করো না আর পিছনে সরে যাও এবং সোজা দাঁড়িয়ে থাকো। এখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের অপমান দেখার পরিবর্তে খোদা তাআলা তাকেই অপমানিত করেছেন। তো এটি তো ছিল আদালতের কামরার ভেতরের ঘটনা। মৌলভী সাহেব যখন বাইরে বের হন মানুষকে এটি দেখানোর জন্য যে ভেতরেও আমি চেয়ার লাভ করেছিলাম, বারান্দায় একটি চেয়ার পড়েছিল, তিনি সেখানে বসে পড়েন। মালিক যেহেতু নিজের প্রভুকে যা করতে দেখে সেও তাই করে, তাই চাপড়াশি যখন দেখে যে মৌলভী সাহেব ভেতরে চেয়ার পাননি আর এখন বারান্দায় এসে চেয়ারে বসে আছেন, তখন সে মনে করে যে সাহেব বাহাদুর যদি এসে দেখতে পান তাহলে আমার উপর অসন্তুষ্ট হবেন। সে দৌড়ে আসে এবং বলে যে আপনার এখানে বসার অধিকার নেই, উঠে পড়ুন। এভাবে বাইরের মানুষও দেখে নেয় যে মৌলভী সাহেব আদালতের ভেতরে কতটা সম্মান পেয়েছেন। মৌলভী সাহেব রাগে অগ্নিশর্মা হয়ে সামনে এগিয়ে গেলে এক ব্যক্তি মাটিতে চাদর বিছিয়ে রেখেছিল সেখানে বসে পড়েন, কিন্তু ঘটনাক্রমে সেই চাদরের অধিকারীও তৎক্ষণাৎ চলে আসে এবং বলে যে আমার চাদর ছেড়ে দাও, যা তোমার বসার কারণে নোংরা হয়ে গেছে, কেননা তুমি একজন মুসলমানের বিরুদ্ধে খ্রিস্টানদের পক্ষে আদালতে সাক্ষী দিতে এসেছ। অতএব স্মরণ রেখো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন কোনো ব্যক্তি তা রোধ করতে পারে না। পুলিশের অফিসার বা সিপাহি কোন ছাড় বড় বড় ব্যক্তিরও জীবনের কোনো নিশ্চয়তা নেই, আর এক সেকেন্ডে আল্লাহ তাআলা শত্রুদের ধ্বংস করে দিতে পারেন। অতএব আল্লাহ তাআলার সমীপে বিনত হও এবং তার কাছে দোয়া করো। হ্যাঁ, মুমিনদের জন্য পরীক্ষার যুগ আসাও নির্ধারিত থাকে, তাই যদি ধৈর্য ধারণ করো এবং দোয়া করতে থাকো তাহলে আল্লাহ তাআলা সেসব পরীক্ষার যুগ দূর করে দিবেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এবং খ্রিস্টানদের মাঝে একটি মুবাহাসা বা বিতর্ক হয়েছিল, তার যে বিবরণ রয়েছে তা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পুস্তকের মাঝে জঙ্গে মুকদ্দাস নামে পরিচিত। এই মুবাহাসার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক খুতবায় এক স্থানে বলেন যে হযরত খলিফা আবুল রাদিয়াল্লাহু আনহু বলতেন, খলিফা আবুলের বরাতে কথা বলছেন তিনি, যে আথমের মুবাহাসায় আমরা যে দৃশ্য দেখেছি তাতে আমরা সম্পূর্ণ হতভম্ব হয়ে গিয়েছিলাম। অর্থাৎ এটি দেখে প্রথমত আমরা সম্পূর্ণ হতভম্ব হয়ে যাই, আর এরপর আমাদের ঈমান আকাশ সম উচ্চতায় পৌঁছে যায়। খলিফা আবুল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে খ্রিস্টানরা যখন বিতর্কে বিরক্ত হয়ে পড়ে আর তারা বুঝতে পারে যে আমাদের কোনো কৌশল কাজে আসেনি, তখন কিছু মুসলমানকে নিজেদের সাথে মিলিয়ে তারা হাসি ঠাট্টা করার জন্য এই ষড়যন্ত্র করে যে কিছু অন্ধ, কিছু বধির এবং কিছু লুলা লাংড়াকে একত্রিত করে এবং তাদেরকে মুবাহাসার পূর্বে এক পাশে বসিয়ে দেয়। যখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আগমন করেন তখন তৎক্ষণাৎ তারা অন্ধ, বধির এবং লুলা লাংড়াদের তার সামনে উপস্থাপন করে এবং বলে যে কথায় এই ঝগড়ার নিষ্পত্তি হবে না, আপনি বলেন যে আপনি মসীহ নাসিরির মসীল, মসীহ নাসিরি অন্ধদের চোখ দান করতেন বা দৃষ্টিশক্তি দিতেন, বধিরদের শ্রবণ শক্তি দান করতেন, লুলা লাংড়াদের হাত পা ঠিক করে দিতেন, তো মসীহ নাসিরি এসব কাজ করতেন, আমরা আপনাকে কষ্ট থেকে বাঁচানোর জন্য কিছু অন্ধ, বধির এবং লুলা লাংড়া একত্রিত করেছি, আপনি যদি আসলেই মসীর মসীল হয়ে থাকেন তাহলে তাদেরকে ভালো করে দেখিয়ে দিন। খলিফা আবুল বলতেন যে আমরা সেখানে বসেছিলাম, তাদের এই কথা শুনে আমাদের মন বসে যায়, আর যদিও আমরা জানতাম যে এই কথাগুলো এমনিতেই, অর্থাৎ বাস্তবতা এতে কিছুই নেই যা মসীহ নাসিরির প্রতি আরোপ করা হয়, কিন্তু তবুও আমাদের মন বসে যায়। এই কথায় আমরা বিচলিত হয়ে পড়ি যে আজ এরা হাসি ঠাট্টা করার সুযোগ পাবে, কিন্তু যখন আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের চেহারার দিকে তাকাই তখন তার চেহারায় ঘৃণা বা অপছন্দ এবং বিচলনের কোনো চিহ্নই ছিল না। তারা যখন তাদের কথা শেষ করে তখন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে দেখুন পাদ্রী সাহেব, আমি যেই মসীর মসীল হওয়ার দাবি করি, ইসলামী শিক্ষা অনুযায়ী তিনি এ ধরনের অন্ধ, বধির এবং লুলা লাংড়াদের ভালো করতেন না, কিন্তু আপনাদের বিশ্বাস হলো এই যে মসীহ দৈহিক অন্ধ, দৈহিক বধির, দৈহিক লুলা এবং লাংড়াদের ভালো করে দিতেন, আর আপনাদের বই পুস্তকে এটিও লেখা আছে যে তোমাদের মাঝে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে আর তোমরা পাহাড়কে বলো এখান থেকে সেখানে চলে যেতে তাহলে তা চলে যাবে, আর যদি তোমরা অসুস্থদের উপর হাত রাখো তাহলে তারা ভালো হয়ে যাবে, অতএব এই প্রশ্ন বা দাবি আমার কাছে হতে পারে না, আমি তো সেসব মুজিজা দেখাতে পারি যা আমার প্রিয় মনিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করেছেন, আপনারা সেসব মুজিজা দেখানোর জন্য দাবি করলে আমি তার জন্য প্রস্তুত আছি। বাকি রইল এই মুজিজার কথা, তো আপনাদের কিতাবে বলা হয়েছে যে প্রত্যেক সেই খ্রিস্টান যার মাঝে সরিষা পরিমাণ ঈমান রয়েছে সে সেরূপ মুজিজা দেখাতে পারে যেরূপ মসীহ নাসিরি দেখিয়েছেন, তো আপনি খুব ভালো কথা বলেছেন যে আমাকে কষ্ট থেকে বাঁচিয়েছেন আর এই অন্ধ, বধির এবং লুলা লাংড়াদের একত্রিত করেছেন, এখন এই অন্ধ, বধির, লুলা লাংড়ারা আপনাদের সামনে রয়েছে, আপনাদের মাঝে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে তাহলে তাদেরকে ভালো করে দেখিয়ে দিন। হযরত খলিফা আবুল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমরা দেখি যে এই উত্তরে পাদ্রীদের এমন অবস্থা হয় যে বড় বড় পাদ্রীরা সেই লুলা ল্যাংড়াদের টেনে টেনে পৃথক করতে থাকে এবং সেখান থেকে সরাতে থাকে, তো আল্লাহ তাআলা নিজ নৈকট্যপ্রাপ্তদের সমস্ত ক্ষেত্রে সম্মানিত করেন আর তাদেরকে এমন এমন উত্তর শেখান যার ফলে শত্রুরা সম্পূর্ণ নির্বাক হয়ে যায়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বিরোধিতার একটি ঘটনা শিয়ালকোটের যা তিনি শুনিয়েছেন, তিনি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম শিয়ালকোটে যান, সেখানে মৌলভীরা ফতোয়া দেয় যে যে ব্যক্তি তার লেকচার শুনতে যাবে তার বিয়ে ভেঙে যাবে, কিন্তু যেহেতু হযরত মির্জা সাহেবের প্রভাব এমন ছিল যে মানুষ এই ফতোয়ার কোনো পরোয়া করেনি, তখন পথে মৌলভীরা প্রহরা বসায় যেন মানুষকে বাধা দিতে পারে আর বিভিন্ন পথে পাথর একত্রিত করে রাখে যে যে ব্যক্তি এরপরও বিরত হবে না তাকে পাথর মারবে, এরপর জলসা থেকে মানুষকে উঠিয়ে উঠিয়ে নিয়ে যেত যেন তারা বক্তৃতা শুনতে না পারে। তিনি বলেন বিটি সাহেব নামের একজন ছিলেন যিনি তখন শিয়ালকোটে সিটি ইন্সপেক্টর ছিলেন আর পরবর্তীতে সুপারিনটেন্ডেন্ট পুলিশ হয়েছিলেন, এখন জানি না তার পদ কি, তিনি যখন এই কথা বলছিলেন তখনকার কথা বলছেন। তার হাতে ব্যবস্থাপনা ছিল সেই ব্রিটিশ সাহেবের। মানুষ যখন হইচই আরম্ভ করে এবং নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তখন যেহেতু হযরত সাহেবের বক্তৃতা তিনিও শুনেছিলেন, তিনি আশ্চর্য হন যে এই বক্তৃতায় এতো আক্রমণ করা হয়েছে আর্য এবং খ্রিস্টানদের উপর, আর যা কিছু মির্জা সাহেব বলেছেন তা যদি মৌলবীদের মতামতের বিপরীত হয় তবুও এতে ইসলামের উপর কোনো আপত্তি হতে পারে না। এগুলো তো খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আর যদি সেসব কথা সত্য হয় তাহলে ইসলামের সত্য হওয়াও প্রমাণিত। মির্জা সাহেব যেসব কথা বলছেন সেগুলো যদি সত্য হয় তাহলে তো এতে ইসলামের সত্যতা প্রমাণিত হয়। তাহলে মুসলমানদের নৈরাজ্য সৃষ্টির প্রয়োজন কি? সে যদিও সরকারি অফিসার ছিল, সে জলসায় দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে যে তিনি তো বলছেন যে খ্রিস্টানদের খোদা মারা গেছেন। এতে তিনি মুসলমানদের সম্বোধন করে বলেন যে হে মুসলমানরা, তোমরা কেন এতে রাগ করছো? তিনি তো এই কথাই বলছেন যে খ্রিস্টানদের খোদা মারা গেছে, এতে তোমাদের ক্রোধের কারণ কি? এটি তো তোমাদের জন্য ভালো কথা। মোট কথা এই হলো আমাদের সাথে তাদের ব্যবহার, অর্থাৎ যারা আমাদের বিরুদ্ধবাদী তাদের আচরণ দেখে এটি মনে হয় যে যদি তাদের মধ্য থেকে মানুষ আর্যদের মাঝে চলে যায় তাহলে আমাদের কি? কিন্তু মূল কথা হলো, অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে যদি কেউ আর্য হয়ে যায় তাহলে মুসলমানদের কোনো কিছু যায় আসে না। কিন্তু মির্জা সাহেবের কথা যেন কেউ না শুনে, তিনি বলেন কিন্তু মির্জা সাহেব সম্পর্কে এই ধারণা ভুল, আমাদের অবশ্যই যায় আসে যদি মুসলমানদের কেউ ধর্মত্যাগ করে। তিনি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলতেন যে দিল তু নিজ খাতের ইনা নিগাদার কাখের কুনান দাওয়ায়ে হুব্বে পায়ম্বরম, অর্থাৎ হে হৃদয়, তুমি তাদের সম্মান করো, কেননা অবশেষে তারা আমার পয়গম্বরের ভালোবাসার দাবি করে, তাই আমাদের অবশ্যই ব্যথা হয় বা আমরা কষ্ট পাই তারা যদি ধর্মত্যাগ করে বা ধর্ম পরিবর্তন করে। একবার হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এর কাছে এসে এক ব্যক্তি বলে যে আমি আপনার অনেক প্রশংসা করি কিন্তু একটি অনেক বড় ভুল আপনি করেছেন। আপনি জানেন যে আলেমরা কারো কথা মানে না, কেননা তারা জানে যে যদি মেনে নেয় তাহলে এটি তাদের জন্য অপমানের কারণ হবে। মানুষ বলবে যে এই কথা অমুকে বুঝতে পেরেছে, সে বুঝতে পারেনি, তাই তাদের দ্বারা মানানোর উপায় হলো তাদের মুখ দ্বারাই কোনো কথা বের করা। যখন আপনি উফাতে মুসির বিষয়টি জানতে পেরেছিলেন তখন আপনার উচিত ছিল বড় বড় আলেমদের দাওয়াত করা এবং একটি মিটিং করে এই কথা তাদের সামনে উপস্থাপন করা যে খ্রিস্টানরা মুসির জীবিত থাকার বিশ্বাসে অনেক সুযোগ পায় এবং তারা আপত্তি করে ইসলামের অনেক ক্ষতি করছে। তারা বলে যে তোমাদের নবী মৃত্যুবরণ করেছেন আর আমাদের ধর্মের প্রতিষ্ঠাতা আকাশে আছেন, তাই তিনিই শ্রেষ্ঠ বরং তিনিই খোদা। এর উত্তর যেন দেয়া হয়, তাদের কাছে এই প্রশ্ন করা উচিত ছিল আপনার। আর তখন আলেমরা যাদেরকে আপনি দাওয়াত করবেন সেই আলেমরা এই কথাই বলতো যে আপনিই বলুন, তথা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে বলতো যে আপনিই বলুন এর উত্তর কি। তখন আপনি বলতেন যে আসলে আপনাদের রায় গ্রহণযোগ্য হতে পারে কিন্তু আমার ধারণা হলো অমুক আয়াত দ্বারা হযরত মসীহর মৃত্যু প্রমাণিত হতে পারে। ওলামা তাৎক্ষণিকভাবে বলতো যে এই কথা ঠিক, বিসমিল্লাহ করে ঘোষণা করুন, আমরা আপনার সমর্থনের জন্য প্রস্তুত আছি। এই পদ্ধতি সেই ব্যক্তি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে বলে মৌলবীদের কথা মানানোর বিষয়ে। এরপর বলে যে অনুরূপভাবে এই বিষয়ে উপস্থাপন করা যেত যে হাদিসে মসীহর দ্বিতীয় আগমনের কথা বলা হয়েছে কিন্তু মসীহ আলাইহিস সালাম যেহেতু মৃত্যুবরণ করেছেন তাহলে এর কি অর্থ করা যেতে পারে। তখন কোন আলেম আপনার সম্পর্কে বলে দিত যে আপনি মসীহ, আর সকল আলেমরা এই বিষয়ে নিজেদের স্বীকারোক্তি দিয়ে দিত। এই প্রস্তাব শুনে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে আমার দাবি যদি মানবীয় কৌশল হতো তাহলে আমি নিঃসন্দেহে এমনই করতাম, কিন্তু এটি খোদা তাআলার নির্দেশে ছিল। খোদা তাআলা যেভাবে আমাকে বুঝিয়েছেন সেভাবে আমি করেছি। অতএব কৌশল এবং ষড়যন্ত্র মানবীয় কৌশলের বিপরীতে হয়ে থাকে। খোদা তাআলার জামাত এগুলোতে মোটেই ভীত হয় না, এটি আমাদের কাজ নয়, খোদা তাআলার কাজ। তিনি এই বাণী সবার কাছে পৌঁছে দিবেন। চন্দ্র সূর্য গ্রহণের ঘটনা আমাদের জামাতের অনেক প্রসিদ্ধ ঘটনা। এ সম্পর্কেও এক বিরোধী মৌলভি যে সম্ভবত গুজরাটের নিবাসী ছিল সর্বদা মানুষকে এটি বলতো যে মির্জা সাহেবের দাবিতে মোটেই প্রতারিত হবে না। হাদিসে স্পষ্ট লেখা আছে যে মাহদির নিদর্শন হলো তার যুগে সূর্য এবং চন্দ্রে গ্রহণ লাগবে রমজান মাসে, যতক্ষণ এই ভবিষ্যৎবাণী পূর্ণ না হবে আর সূর্য এবং চাঁদে রমজান মাসে গ্রহণ না লাগবে তার দাবিকে মোটেই সত্য হিসেবে মানবে না। ঘটনাক্রমে সে তখনও জীবিত ছিল যখন চন্দ্র এবং সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে যায়। তার প্রতিবেশী ছিল একজন আহমদি, সে ব্যক্তি শুনিয়েছে যে সূর্য গ্রহণ যখন হয় তখন সেই মৌলভী এই উৎকণ্ঠায় নিজ ঘরের ছাদে উঠে পায়চারি করতে থাকে আর পায়চারি করতে করতে বলতে থাকে যে হুন লোক গুমরা হোঙ্গে, বারবার এই কথা বলছিল যে এখন মানুষ পথভ্রষ্ট হবে, এখন মানুষ পথভ্রষ্ট হবে। সে এটি বুঝতে পারেনি যে ভবিষ্যৎবাণী যেহেতু পূর্ণ হয়েছে তাই মানুষ এখন মির্জা সাহেবকে মেনে হেদায়েত লাভ করবে, তারা পথভ্রষ্ট হবে না। খ্রিস্টানরাও একদিকে এটি মানত যে সেই সমস্ত নিদর্শন পূর্ণ হয়েছে যা পূর্বের কিতাবাদিতে পাওয়া যেত, কিন্তু অপরদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি শুনে তারা এটিও বলতো যে তখন ঘটনাক্রমে একজন মিথ্যাবাদী দাবি করে বসেছে, যেমনটি মুসলমানরা বলে যে নিদর্শন পূর্ণ হয়েছে কিন্তু ঘটনাক্রমে এখন একজন মিথ্যাবাদী দাবি করে বসেছে। এটি হলো মুসলমানদের বর্তমান অবস্থা। কিন্তু অদ্ভুত বিষয় হলো এমন ঘটনাক্রম বা কাকতালীয় ঘটনা একজন মিথ্যাবাদীর পক্ষে জোটে, একজন সত্যবাদী তা পায় না। হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের অতীত জীবন সম্পর্কে তিনি বলেন যে প্রত্যেক মন্দ বিষয় ক্রমান্বয়ে সৃষ্টি হয়, এমনটি কখনো হয় না যে এক ব্যক্তি রাতের বেলা সত্যবাদী হিসেবে ঘুমাবে আর সকালে উঠে সবচেয়ে ঘৃণ্য মিথ্যা বলবে। অর্থাৎ এক লোক পূর্বে মিথ্যা বলতো না আর এখন খোদার নামে মিথ্যা বলা আরম্ভ করবে সকালে উঠে। এ অনুযায়ী আমরা হযরত মির্জা সাহেবের দাবির পূর্বের জীবনের দিকে তাকালে দেখি যে তিনি এখানকার হিন্দু শিখ এবং মুসলমানদের বারবার এটি বলেছেন যে তোমরা কি আমার পূর্বের জীবনে কোনো আপত্তি করতে পারো, কিন্তু কারোই সাহস হয়নি, বরং সবাই তার পবিত্রতার স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। মৌলভী মোহাম্মদ হোসেন পাটালভি, যিনি পরবর্তীতে কঠোর বিরোধী হয়ে গিয়েছেন, তিনি তার প্রবন্ধে তার জীবনের পবিত্রতা এবং নিষ্কলুষ হওয়া সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। আর মিস্টার জাফর আলী খান সাহেবের পিতা তার পত্রী তার প্রাথমিক জীবন সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন যে অনেক পবিত্র ব্যক্তি ছিলেন, আর যে ব্যক্তি 40 বছর পর্যন্ত নিষ্কলুষ ছিলেন এবং যার জীবন পবিত্র ছিল তিনি কিভাবে রাতারাতি পাল্টে গেলেন এবং নষ্ট হয়ে গেলেন। মনোবিজ্ঞান বিশারদ অর্থাৎ সাইকোলজিস্ট যারা আছেন তারা বলেন যে প্রত্যেক দুর্বলতা এবং বদ অভ্যাস ধীরে ধীরে সৃষ্টি হয়, হঠাৎ করে কোনো পরিবর্তন বা নৈতিক পরিবর্তন হয় না। তয়েব দেখো যে তার অতীত জীবন কিরূপ নিষ্কলুষ, ত্রুটিহীন এবং উজ্জ্বল। অতঃপর আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে কিভাবে সাহায্য করেছেন এ সম্পর্কে আমরা দেখি। তিনি লিখেন যে যিনি খোদার রসুল হয়ে থাকেন তার সাথে খোদার সাহায্যও থাকে, যদি সাহায্য না থাকে তাহলে সে খোদার প্রেরিত এবং রসুল নয়। মানুষ তাকে ধ্বংস করার দ্বার প্রান্তে থাকে কিন্তু খোদার সাহায্য আসে এবং তাকে সফল করে আর তার শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। একই বিষয় হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাথেও ঘটেছে, তাকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, মানুষ নিযুক্ত করা হয়েছে হত্যার জন্য, যা জানাজানি হয়ে যায় এবং তারা হত্যার চেষ্টায় ব্যর্থ হয়, তার বিরুদ্ধে মিথ্যা হত্যা চেষ্টার মামলা করা হয়। অতএব মার্টিন ক্লার্ক হত্যা চেষ্টার মিথ্যা মামলা করে আর এক ব্যক্তি একথা বলেও দেয় যে আমাকে হযরত মির্জা সাহেব নিযুক্ত করেছিলেন, আর সেই ম্যাজিস্ট্রেট যে এই দাবি সহ এসেছিল যে এই মাহদী এবং মসীহ হওয়ার দাবিকারককে এখন পর্যন্ত কেউ পাকড়াও কেন করেনি, আমি তাকে পাকড়াও করব। কিন্তু যখন মামলা হয় তখন সেই একই ম্যাজিস্ট্রেট বলে যে আমার মতে এটি মিথ্যা মামলা, বারবার সে একথাই বলে। আর অবশেষে সেই ব্যক্তিকে খ্রিস্টানদের কাছ থেকে পৃথক করে পুলিশ অফিসারের অধীনে রাখা হয় আর সেই ব্যক্তি কেঁদে ফেলে এবং সে বলে দেয় যে আমাকে খ্রিস্টানরা শিখিয়েছিল আর খোদা তাআলা এই মিথ্যা মামলা এখানেই বরখাস্ত করে দেন। অনুরূপভাবে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের জামাতেরই একজন জশিলা মুবাল্লেগ রয়েছেন, মূল শিমলেভি উমরউদ্দিন সাহেব শিমলেভি, তিনি তার ঘটনা বর্ণনা করেছেন যে তিনিও এই মানে যাচাই করেই আহমদি হয়েছিলেন। তিনি বলেন যে শিমলায় মৌলভী মোহাম্মদ হোসেন এবং মৌলভী আব্দুর রহমান সাইয়া এবং আরও কতিপয় ব্যক্তি পরামর্শ করছিল যে এখন মির্জা সাহেবের বিপরীতে কি রীতি অবলম্বন করা উচিত। মৌলভী আব্দুর রহমান সাহেব বলেন যে মির্জা সাহেব ঘোষণা করেছেন যে আমি এখন আর মুবাহাসা বা বিতর্ক করব না, আমরা মুবাহাসার বিজ্ঞাপন দেই। তিনি যদি বিপরীতে দাঁড়ান তাহলে আমরা বলবো যে তিনি মিথ্যা বলেছেন। প্রথমে তিনি এই বিজ্ঞাপন দিয়েছেন যে আমরা এখন আর কারোর সাথে মুবাহাসা করব না, আর এখন মুবাহাসার জন্য প্রস্তুত হয়েছেন, আর যদি তিনি মুবাহাসার জন্য না আসেন তাহলে আমরা হইচই করব যে দেখো মির্জা সাহেব হেরে গেছেন। এতে মৌলভী উমরউদ্দিন সাহেব বলেন যে এর কি প্রয়োজন রয়েছে, আমি যাচ্ছি আর গিয়ে তাকে হত্যা করে দিচ্ছি, তাহলে এই সব বিষয় শেষ হয়ে যাবে। মৌলভী মোহাম্মদ হোসেন বলেন যে হে ছেলে, তুমি কি জানো এই সমস্ত কিছু করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। মৌলভী উমরউদ্দিন সাহেবের হৃদয়ে এই কথা বসে যায় যে যার খোদা তালাই ভাবে সুরক্ষা করছেন তিনি নিশ্চয়ই খোদার পক্ষ থেকেই হবেন। তার বয়স কম হলেও তিনি মনে মনে বলেন যে আল্লাহ তাআলা যার এতটা সুরক্ষা করছেন, যে এত চেষ্টা সত্ত্বেও তিনি বেঁচে আছেন, তাহলে নিশ্চয়ই তিনি খোদার পক্ষ থেকেই হবেন। তিনি যখন বয়াত করেন তখন ফিরে যাওয়ার সময় মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভির সাথে স্টেশনে সাক্ষাৎ হয়। তিনি বলেন যে তুমি কোথা থেকে আসছো, তিনি বলেন যে কাদিয়ান থেকে বয়াত করে আসছি। মৌলভী মোহাম্মদ হোসেন বলেন যে তুমি খুবই দুষ্ট ব্যক্তি, তোমার বাপকে আমি লিখব। তখন তিনি উত্তর দেন যে মৌলভী সাহেব, এটি তো আপনার মাধ্যমেই হয়েছে যা কিছু হয়েছে, অতএব বিরোধীরা তাকে হত্যা করতে চায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে আর তাকে রক্ষা করা হয়, খোদা তাআলা তার সাহায্য করছেন নিজের তরতাজা জ্ঞানের মাধ্যমে আর সকল ক্ষেত্রে তাকে সম্মান দান করছেন। অনুরূপভাবে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেবের এই দাবিও ছিল যে আমি মির্জা সাহেবকে ধ্বংস করে দিব। মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুবক বয়সের বন্ধু ছিলেন আর তার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর সর্বদা তার প্রবন্ধের প্রশংসা করতেন। তিনি এই দাবির তৎক্ষণাৎ পর এই ঘোষণা করেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন এই দাবি করেন তখন তিনি ঘোষণা করেন যে আমি এই ব্যক্তিকে উঠিয়েছি আর এখন আমি তাকে ধ্বংস করব। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের নিজের আত্মীয় স্বজনরা ঘোষণা করে দেয়, বরং কোনো কোনো পত্রিকায় এই ঘোষণা ছাপিয়েও দেওয়া হয় যে এই ব্যক্তি ব্যবসা চালু করেছে, তার প্রতি কারো দৃষ্টি দেওয়া উচিত নয়। আর এভাবে তারা পুরো জগৎবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অতঃপর হযরত মুসলিম মওউদ বলেন যে আমি যখন বুঝতে শিখেছি তখনকার কথা যে অনেক কর্মচারী শ্রেণীর লোক যাদেরকে কৃষিকাজে কম্মি বলা হয় তারা তার ঘরের কাজ করতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ কর্মচারী শ্রেণীর লোক যারা তারা তার ঘর জমিদার শ্রেণীর হওয়া সত্ত্বেও তার ঘরে এসে কাজ করতে অস্বীকৃতি জানায়। আর এর পেছনে আসলে আমাদের আত্মীয় স্বজনরাই ছিল, মোট কথা আপন পর সবাই মিলে তাকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, কিন্তু খোদা তাআলা নিজ বান্দাকে বলেছেন যে পৃথিবীতে এক নবী এসেছে কিন্তু পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা তাকে গ্রহণ করবেন আর অনেক জোরালো আক্রমণ সমূহ দ্বারা তার সত্যতা প্রকাশ করে দিবেন। এক সহায় সম্বলহীন ও অসহায় ব্যক্তি কাদিয়ানের ন্যায় গ্রামে, যেখানে সপ্তাহে একদিন ডাক আসত, যেখানে একটি প্রাইমারি স্কুলও ছিল না, যেখানে এক রুপির আটাও মানুষ পেত না, দণ্ডায়মান হন, আর সেই ব্যক্তিও এমন যে না মৌলভী আর না অনেক ধন সম্পদের অধিকারী। নিঃসন্দেহে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক ভদ্র পরিবারের সদস্য ছিলেন, কিন্তু রাজা এবং নবাবদের ন্যায় অনেক ধন সম্পত্তির অধিকারী ছিলেন না। তিনি উঠে জগতের সামনে এই ঘোষণা করছেন এক ব্যক্তি, আর প্রথম দিনই বলছেন যে খোদা তাআলা আমার নামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিবেন। আর কে আছে যে আজ এই কথা বলতে পারে যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের নাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছেনি? আজ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর এমন কোনো কোনো অবশিষ্ট নেই যেখানে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের নাম পৌঁছেনি। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে মিথ্যাবাদীর ধ্বংসের জন্য তার মিথ্যাই যথেষ্ট, কিন্তু যে কাজ আল্লাহ তাআলার প্রতাপ এবং তার রসুলের বরকতের প্রকাশ এবং প্রতিষ্ঠার জন্য হয়ে থাকে আর স্বয়ং আল্লাহ তাআলার হাতে রোপিত চারা, তার সুরক্ষা স্বয়ং ফেরেশতারা করে, কে আছে যে তার ক্ষতি করতে পারে? স্মরণ রেখো, আমার জামাত যদি শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে হয়ে থাকে, যেমনটি তারা বলে যে ব্যবসার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে, তাহলে এর নাম চিহ্ন মুছে যাবে, কিন্তু যদি তা খোদা তাআলার পক্ষ থেকে হয়ে থাকে আর নিশ্চিতভাবে তারই পক্ষ থেকে, তাহলে সারা পৃথিবী এর বিরোধিতা করলেও এটি ফুলে ফুলে সুশোভিত হবে এবং বৃদ্ধি পাবে, আর ফেরেশতারা এর সুরক্ষা করবে ইনশাআল্লাহ। যদি এক ব্যক্তিও আমার সাথে না থাকে আর কেউ আমার সাহায্য না করে, তবুও আমি নিশ্চিত বিশ্বাস রাখি যে এই জামাত অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন যেন আমরা তার হাতে বয়াতের দায়িত্ব পালনকারী হতে পারি এবং তার বাণীকে পৃথিবীতে প্রচারের মাধ্যমে আল্লাহ তাআলার কৃপা এবং পুরস্কারের উত্তরাধিকারী হতে পারি। বিশ্বাসঘাতকদের অন্তর্ভুক্ত যেন না হই, বরং বিশ্বস্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন। এছাড়া আজ আমি একটি ওয়েবসাইটও লঞ্চ করব বা সেই ঘোষণা করব। এটিও তবলিগের মাধ্যম পৃথিবীর প্রান্তে প্রান্তে হযরত মুসা আলাইহিস সালামের বাণীকে পৌঁছে দেওয়ার। এটি কুর্দিশ ভাষায় জামাতের একটি ওয়েবসাইট, ইসলাম আহমদিয়া .kr.d। এই ওয়েবসাইটের নিগরানী ডক্টর ইসমাইল মোহাম্মদ সাহেব করছেন, তার সাথে কুর্দিশ জামাতের সদস্যদের একটি টিমও রয়েছে। এই ওয়েবসাইটের উদ্দেশ্য কুর্দিশ ভাষাভাষীদের জন্য এই সুযোগ দেয়া, যেন তারা প্রথমবার আহমদিয়া জামাতের বিশ্বাসকে নিজেদের ভাষায় পড়তে পারেন। এই ওয়েবসাইটটি মৌলিকভাবে কুর্দিশ ভাষার সিরানি ডায়ালেক্টের উপর ভিত্তি করে গড়া হয়েছে, যার সাথে বাদিনী ডায়ালেক্টেরও কিছু কন্টেন্ট রয়েছে। এই ওয়েবসাইটে সংবাদ, প্রবন্ধ, তফসির, কিতাব, জুমার খুতবা এবং ভিডিও সেকশন রয়েছে। কুর্দিশ অনুবাদ কমিটির বই পুস্তকের মধ্যে থেকে এই ওয়েবসাইটে হযরত মুসা আলাইহিস সালামের বিভিন্ন বই পুস্তকের পাশাপাশি অন্যান্য জামাতি বই পুস্তকও সরবরাহ করা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের বই পুস্তক রয়েছে, খলিফা সানির বই পুস্তক রয়েছে এবং অন্যান্য জামাতি বই পুস্তক রয়েছে, যার মাঝে ইসলামী উসুল কি ফিলোসফি, মুসলিম হিন্দুস্তান মে জরুরতুল ইমাম, হাকিকাতুল মাহদি ইত্যাদি অন্তর্ভুক্ত, দাওয়াতুল আমির, মনসবে খিলাফত ইত্যাদি। তো এরপর ইনশাআল্লাহ তাআলা অর্থাৎ জুমার পর এই ওয়েবসাইট লঞ্চ করা হবে, আল্লাহ তাআলা বরকতমণ্ডিত করুন। অনুরূপভাবে পৃথিবীর যে অবস্থা বিরাজমান সে সম্পর্কে পুনরায় বলতে চাই যে নিজেদের দোয়া জারি রাখুন, আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন এবং মানুষকে বিবেক বুদ্ধি দিন, আর তারা যেন নিজ সৃষ্টিকর্তাকে চিনতে পারে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر